মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা
সাহাবা
মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা
সাহাবা সাহাবা আমাদের সাহাবা নবী চাঁদ হলেন তারকা সাহাবা
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد الانبياء والمرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله والصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله
তো যারাই আমাদের সাথে শরীক হয়েছে আপনাদের সবাইকে আমি আরো একবার স্বাগতম জানাচ্ছি আসুন যেহেতু অনুষ্ঠান শুরু হয়েছে আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নেই কেননা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান নিয়াতুল মুকমিনি খায়রুম মিন আমালিহ মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম আসুন আমরাও নিয়ত করি যে আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য শুরু থেকে শেষ অবধি আমরা এই অনুষ্ঠানটি দেখব যা আলোচনা হবে তার উপর আমল করবে এবং অপর ভাইয়ের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করব দরুদে পাকের অসংখ্য অগণিত ফজাইল কিতাব ও আহাদিসে তৈয়বার মধ্যে বর্ণনা করা হয়েছে আমার প্রিয় নবী রাসূলে আরবি হুজুর পুনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান যে ব্যক্তি আমার উপর দৈনিক 1000 বার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তাকে ততক্ষণ পর্যন্ত মৃত্যু দান করবে না যতক্ষণ না জান্নাতে তার অবস্থান বা ঠিকানা দেখে না নেই তো মহরমুল হারাম মাস যেই মাসের অনেক ফজাইল আছে যেই মাসের অনেক বিশেষত্ব আছে তো আমরা নিয়ত করি যে ইনশাআল্লাহুল করিম এই পবিত্র মাসে আমরা বেশি থেকে বেশি পরিমাণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদে পাক পাঠ করব সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সলাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি সাইয়্যিদিয়া রাসূলুল্লাহ প্রিয় ইসলামী ভাইরা আজকে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের ইকরাম ভাই এবং রিয়াজ ভাই মাশাআল্লাহ ওনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি অনুষ্ঠানে ইনশাআল্লাহ নাত খাও আমাদের সাথে উপস্থিত থাকবেন আমরা কালাম নাত নেয়ার চেষ্টা করব বিশেষ করে কারবালার যে মানকাবাত রয়েছে সেগুলো আমরা আমাদের অনুষ্ঠানে সামিল করার চেষ্টা করব তো দর্শকবৃন্দ আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করার নিয়ত করেছি তা হচ্ছে ইমামে আলী মাকাম ইমাম হাসান মুজতবা রদিয়াল্লাহু তাআলা আনহু আমরা সকলেই জানি যে ইমাম হাসান এবং ইমাম হুসাইনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বেশি ভালোবাসতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে নিজের সন্তান বলে আখ্যায়িত করেছেন তো ইমামে হাসান রদিয়াল্লাহু তাআলা আনহুর যে ইতিহাস ইমামে হাসান রদিয়াল্লাহু তাআলা আনহুর যে জীবনী আমরা কিতাবের মধ্যে পড়ে থাকি কিতাবের মধ্যে শুনে থাকি তো ইনশাআল্লাহুল করিম আজকে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব যদি আপনাদের কিছু জানার থেকে বা জানানোর থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহুল করিম আমরা আজকের এই টপিক নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল করিম আজকের অনুষ্ঠানে আমরা বিশেষ করে নাত সামিল করার চেষ্টা করব তো প্রিয় ইসলামী ভাইরা ইমামে হাসান মুজতবা রদিয়াল্লাহু তাআলা আনহু ওনার যদি আমরা জীবন বৃত্তান্ত দেখি ওনার যদি আমরা ইতিহাস দেখি তাহলে ওনার এই জীবনী থেকে আমাদের জন্য যে শিক্ষণীয় বিষয়গুলো আছে সেগুলো যখনই আমরা পড়ি সেগুলো আমাদেরকে নাড়া দেয় সেগুলো আমাদেরকে অশ্রু বিসর্জন করতে বাধ্য করে তো ইনশাআল্লাহুল করিম আমরা সেই বেদনাদায়ক যে স্মৃতিগুলো আছে ওনাকে ঘিরে যে মহব্বতপূর্ণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীগুলো আছে সেগুলো আমরা শোনার চেষ্টা করব রমজান ভাই মাশাআল্লাহ আমাদের সাথে উপস্থিত হয়েছেন আসুন একটি কালাম সামিল করে এরপর ইনশাআল্লাহ বিস্তারিত আজকের বিষয় নিয়ে আলোচনা করার আমরা সৌভাগ্য লাভ করব সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
sallallahu alayka ya rasulallah wa sallam alayka ya হাবিব সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিব وسلم عليك يا حبيب الله خداري پریو نبی آمدی رو
প্রিয় নবী
আমাদের খোদারি প্রিয় নবী আমাদের রহমতিনি রহিমতিনি রহমতিনি রহিমতিনি।
আল্লাহ মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান ফয়জানে সাহাবা ও আহলে বাইত। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করার নিয়ত করেছি তা হচ্ছে ইমামে আলী মাকাম, ইমাম হাসান মুজতবা রদিয়াল্লাহ তাআলা আনহু। আসুন শুরুতে আমরা ইকরাম ভাইয়ের কাছে যাব, ওনার শুরুতেই কিছু পরিচিতি আমরা শুনবো ইনশাল্লাহ, এরপর ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা দিকে যাব। চিউজ।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। হযরত সাইয়্যিদুল হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তৃতীয় হিজরিতে পুনরায় রমজান মুবারক তিনি জন্মগ্রহণ করেন। তার জন্মের পূর্বে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচি যান
যে
উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি স্বপ্নে দেখলেন।
আচ্ছা,
স্বপ্নে দেখে তিনি জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি স্বপ্নে দেখেছি আপনার শরীর মুবারকের একটা অংশ আমার কোলে এসে পতিত হয়েছে বা আমার ঘরে এসে তশরিফ এনেছে। তখন প্রিয় নবী হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথ করলেন যে চাচি যান, ফাতেমাতুজ জাহরা আমার কলিজার টুকরা, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঘরে একজন পুত্র সন্তানের আগমন হবে,
সুবহানাল্লাহ,
এবং আপনি তাকে দুধ পান করাবেন। এবং পরবর্তী তাই হলো, এবং হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দুধ পান করালেন,
সুবহানাল্লাহ।
যার জন্মের পূর্বেই এরকম নিয়ামত এবং জন্মের সুসংবাদ আল্লাহ পাকের পক্ষ থেকে, যার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে সুসংবাদ আসছে তিনি যেমন তেমন ব্যক্তি নয়।
জি,
এর জন্য প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য করেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান এবং হুসাইন যে হল জান্নাতের যুবকদের সর্দার। এবং অপর রাওয়ায়েতের মধ্যে রয়েছে, মান আহাব্বাহুমা ফাকাত আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাত আবগাদানি, যারা এই দুইজনকে ভালোবাসবে মূল তারা আমি নবীকে ভালোবাসলো, আর যারা এই দুইজনের প্রতি বিদ্বেষ পোষণ করলো তারা আমি নবীর প্রতি বিদ্বেষ পোষণ করলো। তাহলে এ থেকে বোঝা যায় এবং হাসান মুজতবা এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন নবীর খলিজার টুকরা। এই জন্য এবং হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু উপনাম হচ্ছে আবু মুহাম্মদ, আর উপাধি হল তকি, সৈয়দ, সিপ্তে রসুল, সিপ্তে আকবর, এবং তাকে রাইহানাতুর রসুল, তার নবীর বাগানের ফুল বলা।
জি,
এবং একজন আমার নবী সাদ করেছেন, ইমাম হাসান এবং হুসাইন এই দুজন হচ্ছে দুনিয়ার মধ্যে আমি নবীর বাগানের ফুল, আমি তাদের থেকে জান্নাতের ফুল, আমি এদের থেকে সুগন্ধ নিই, না রাইহানাতুর রসুল বলা হয়েছে, এদিকে তো সুগন্ধ নিত। এবং আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন যে প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত বেশি মিল ছিল অন্য কোনো ব্যক্তির সাথে এত মিল ছিল না। তার সাদৃশ্য, আমার নবীর সাদৃশ্য ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অনেক বেশি ছিল।
বেশক,
এজন্য প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা অনেক বেশি ভালোবাসতেন। এবং অপর রওয়ায়েতের মধ্যে রয়েছে, হযরত সাইয়্যিদ আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা সহ অন্যান্য সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের মতে, যে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুব বেশি ভালোবাসতেন আমার নবী। এই জন্য হযরত সাইয়্যিদ আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাকের শপথ, কোনো মহিলা ইমাম হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত কোনো সন্তান জন্ম দেয়নি।
বিষয়কে যদি আমরা দেখি, ইমামে আলী মাকাম এর অর্থ হচ্ছে ইমামদের মধ্যে সবচেয়ে বেশি যিনি মর্যাদাপূর্ণ, যার স্থান মাকাম অনেক ঊর্ধ্বে।
জি,
তো ইমামে হাসানে মুজতবা যদি তার বংশের দিকে যদি তাকায় তাহলে সমস্ত বংশদের মধ্যে সর্দার হচ্ছে কুরাইশ বংশ।
জি,
সে বংশে ইমামে হাসানে মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আগমন, ওনার আম্মা জানের দিকে যদি তাকায় তাহলে মা হচ্ছেন সমস্ত মহিলাদের মধ্যে জান্নাতি মহিলাদের সর্দার। বাবার দিকে যদি তাকায় তাহলে মৌলায়ে কায়নাত মৌলা আলী করিমুল্লাহ তাআলা ওয়াজহুল করিম, তিনি বিলায়াতের শাহনশাহ, সমস্ত ওলিদের সর্দার। ইমামে হাসান মুজতবা রাদিয়াল্লাহ তাআলা আনহু এর নানার দিকে যদি
তাকায়
তাহলে তিনি সমস্ত নবীদের সর্দার।
জি,
ইমামে হাসান মুজতবা ওই মহান ব্যক্তি যিনি পাক পঞ্জতনের অন্তর্ভুক্ত,
জি,
আহলে বেতের অন্তর্ভুক্ত, এবং আমরা জানি আল্লাহ তাবারক ওয়া তাআলা আহলে বেতের পবিত্রতার বয়ান কুরআনুল করিমের মধ্যে করেছে।
সুবহানাল্লাহ।
তিনি এমন পাক এবং পবিত্র সত্তা যা লালন পালন হয়েছেন সমস্ত নবীদের সর্দারের কোলে।
জি,
যা আমার হুজুরও বলল ইকরাম ভাই, নবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যখন ইমামে হাসান জন্মগ্রহণ করলেন, আচ্ছা হাসান, হাসানের অর্থ হচ্ছে সুন্দর।
জি,
কিতাবে আসছে যে ইমামে হাসান এবং ইমামে হুসেন এই দুইটি নাম এদের পূর্বে কারো ছিল না, জান্নাতি নাম হাসান
হুসাইন
হুসাইন, এটি জান্নাতি নাম, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকেই নবী পাককে বলা হয়েছিল তার নাম হাসান এবং আরেকজনের নাম হুসাইন রাখতে। এখন তার আগমনকে কেন্দ্র করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে একটি আনন্দ খুশি এবং কার্যক্রম যদি আমরা দেখি, ইমামে হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আগমন করেছেন খাতুনে জান্নাতের ঘরে, হযরতে আলীর ঘরে।
জি,
ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি, তো সৈয়দা খাতুনে জান্নাতের ঘরে ইমামে হাসান এসেছেন, নাতি পৃথিবীতে আগমন করেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খুশিতে আত্মহারা ছিলেন যে ইমামে হাসান মুজতবাকে নিজের কোলে নিলেন, কোলে নেওয়ার পর আদর করলেন, বুকে জড়ালেন, এবং সর্বপ্রথম ইমামে হাসান মুজতবার হলকুমের ভিতরে যে খাদ্য গিয়েছে সেটা হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লোয়াবে
দেয়া
থুতু মুবারক। এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিজের থুতু মুবারক দিলেন, লোয়াবে দহন দিলেন, জানি না কত ইলমে শরিয়াত, ইলমে মারফাত, ইলমে হাকিকাত, জানি না কি কি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে গুণে গুণান্বিত করেছেন, এবং ইমামে হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সপ্তম দিনে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তার মাথা মুন্ডন করলেন, চুল সমপরিমাণ রূপা খয়রাত করলেন, এবং দুইটি দুম্বা তার আকিকা করলেন। এর দ্বারা আমাদেরও এইটি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আমলের মাধ্যমে আমরা জানতে পারি যে আমাদের ঘরেও ছেলে সন্তান মেয়ে সন্তান জন্মগ্রহণ করে আল্লাহ তাআলার পক্ষ থেকে মেয়ে সন্তান হোক বা ছেলে সন্তান নেয়ামত এবং রহমত রয়েছে। তো যখন নেয়ামত প্রাপ্ত হয় সন্তান রূপে, তখন আমাদেরকে আকিকা করা উচিত। আকিকা করা সুন্নতে মুবারকা, 7 দিন 21 দিন এরভাবে দিন নির্ধারিত করা হয়েছে। তো 7 দিনে আকিকা করা সুন্নতে মুবারকা, ছেলে হলে তাহলে 2টি ছাগল, যদি উত্তম হচ্ছে 2টি ছাগল আল্লাহ তাআলার রাস্তায় কুরবান করা, আর মেয়ে যদি হয় 1টি ছাগল, আর যদি সামর্থ্য না থাকে ছেলের পক্ষেও যদি 1টি ছাগল দেয় তাহলে আকিকা হয়ে যাবে। আকিকা করা সুন্নতে মুবারকা, কেউ যদি না করে গুনাহগার হয় না, তবে করা উত্তম রয়েছে। তো ইমামে হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যদি দেখি জন্মগ্রহণ করেছেন পবিত্র ঘরে পবিত্র স্থানে, অর্থাৎ মদিনাতুল মুনাব্বারাতে, যার শৈশবকাল অতিবাহিত হয়েছে মদিনাতুল মুনাব্বারায়। লালন পালনের যদি আমরা তার ঘরের পরিবেশ যদি দেখি, বাবা বিলায়তের শাহনশাহ, মা জান্নাতি মহিলাদের সর্দার, নানা সমস্ত নবীদের সর্দার, এদের কোলেই ওনার লালন পালন, অর্থাৎ ছোটবেলা থেকেই যে একটা পরিবেশ পেয়েছেন ইমামে হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ঘরের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয় ভীতি, ইশকে রসুল, ইবাদত, বন্দগী, রিয়াজত, যার কারণে ইমামে হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটবেলা থেকেই তার মাঝে খোদা ভীরুতা ছিল, ইশকে রসুল ছিল, এবং বলা হয় নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যেভাবে হাসান মুজতবাকে ভালোবাসতেন
সেভাবে তিনিও তার নানার প্রতি অনেক আকৃষ্ট ছিলেন। ইভেন কি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় চলে যেতেন, তখন ইমামে হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা নো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপর বসে যেতেন। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় নাতির পিঠের উপরে, নামাজে গিয়েও নাতির খেয়াল যে আমার নাতির উঠলে তাকে ব্যথা যেন লেগে না যায় বিদায়, কিতাবে রেওয়ায়েত আছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি নম্রভাবে তাকে নিচে নামাতেন এবং নামাজকে জারি রাখতেন, অনেক সময় সিজদাকেও দীর্ঘায়িত করেছেন। তো এই যে নাতির প্রতি ভালোবাসা, এটিও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। বিদায় দেখা যায় আজকেও আমাদের সমাজের মধ্যে নানা এবং নাতির মধ্যে অনেক মহব্বত ভালোবাসা থাকে। ইমামে হাসানে মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপাধি যদি আমরা দেখি, বিভিন্ন উপাধি দ্বারা তিনি ভূষিত হয়েছেন। সৈয়দ তো তিনি সৈয়দ বংশের, এবং এটিও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষত্ব যে আমাদের বংশ বিস্তার লাভ করে ছেলে সন্তানের মাধ্যমে। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তান যারা ছিল তারা শৈশবকালে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে বেমিসাল ভাবে পৃথিবীতে পাঠিয়েছেন, তো তার বংশ বিস্তারও বেমিসাল হয়েছে, মেয়ের মাধ্যমে বংশ বিস্তার লাভ করেছে। এবং ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মাধ্যমে এই পৃথিবীর বুকে হাসানি এবং হুসাইনি সৈয়দ ছড়িয়ে পড়ে।
এটা তো হুজুর শুধু আমার নবী পাকের জন্য খাস,
খাস নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য, এবং ইমামে হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন সৈয়দ, একটি উপাধি হচ্ছে সৈয়দ তাকি অর্থাৎ মুত্তাকি, অতি মুত্তাকি ছিলেন। তার তাকওয়ার ব্যাপারে আসছে, নামাজের জন্য যখন তিনি প্রস্তুতি নিতেন
জি
তোলা চেহারা রং পাল্টিয়ে যেত।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
মানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে যে যাচ্ছে এই অনুভূতি তিনি এমন ভাবে তার শরীর থেকে প্রকাশ পেত যে তার চেহারা রংটি পাল্টিয়ে যেত। একটি উপাধি হচ্ছে ওনার রাকিবে দোষে মুস্তাফা।
আচ্ছা,
আমরা শুনি রাকিবে দোষে মুস্তাফা। রাকিবে দোষে মুস্তাফা বলা হয় যিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে আরোহণ করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাঁধে তুলতেন, কাঁধে নিয়ে ঘর থেকে বের হতেন, মহল্লায় ঘুরতেন। একবার এক ব্যক্তি দেখে বলল, বাহ কত সুন্দর বাহন রয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিক তাকে উত্তর দিলেন, আরোহীও তো কত সুন্দর। বাহন যখন তুমি সুন্দর বলেছ তো আরোহীও কত সুন্দর। তো ইমামে হাসানে মুজতবা রাদিয়াল্লাহু তাআলা তিনি হলেন রাকিবে দোষে মুস্তাফা। আরেকটি ওনার উপাধি হচ্ছে, সেটা হচ্ছে সিবতে রসুল। সিবতে রসুল অর্থাৎ রসুলের নাতি
জি,
এবং সিবতে আকবরও বলা হয়, বড় নাতি। ইমামে হুসেন ছোট, এর এক বছরের বড় হচ্ছেন ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা। তো ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা পাক পঞ্জতনের অন্তর্ভুক্ত, এবং তিনি যেভাবে দিনের খেদমত করেছেন এবং তার যে বিশেষ গুণ, এমনি তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরেই নবুয়তের ঘরানায় তিনি আগমন করেছেন, তো এরপরেও যে তিনি নিজেকে যেভাবে গড়ে তুলেছেন ইবাদত বন্দগী খফে খুদা ইশকে রসুল, তো ওনার যে বৈশিষ্ট্যগুলি রয়েছে যদি আমরা দেখি এক একটি বৈশিষ্ট্যের মধ্যে ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে। যেমন ইমামে হাসানে মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি বৈশিষ্ট্য হচ্ছে তিনি কোমল হৃদয়ের অধিকারী ছিলেন, কোমল হৃদয় ছিল। অথচ যদি আমরা দেখি আমাদের সমাজের মধ্যে কেউ যদি কোনো আপনার বৈশিষ্ট্যের অধিকারী যখন হয় তখন তার মধ্যে অনেক অহংকার চলে আসে। আচ্ছা, আপনার বৈশিষ্ট্যের সাথে সাথে যদি কোনো পাওয়ার থাকে, ক্ষমতা থাকে, তাহলে ওই ক্ষমতাকে অপব্যবহার করে
জি,
তারপরে তার ভাবভঙ্গি দেখতে মানে অহংকার থাকে। তিনি এত বৈশিষ্ট্যের অধিকারী হওয়ার পরেও এত কোমল হৃদয়ে ছিলেন, এত নরম হৃদয়ের ছিলেন যে একদিন তিনি বসেছিলেন, ওনার গোলাম তরকারি নিয়ে আসছে, তরকারি হাত থেকে পড়ে গেল। ওই গরম গরম তরকারি যে আপনার ঝোল ওনার গায়ের মধ্যেও ছিটা,
আল্লাহু আকবার।
তো যে মাত্র ছিটা লাগলো তখন গোলাম বলল, ওয়াল কাযিমিন আল গায়দা ওয়াল আফিনা আনিন নাস, যে রাগকে সংবরণকারী এবং ক্ষমা মার্জনাকারী ব্যক্তি, তখন তিনি বলেন আমি তোমাকে ক্ষমা করলাম।
আল্লাহু আকবার।
এরপরে গোলাম আবার এই আয়াতে কারিমার আরেকটি অংশ বলল, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ এমন ব্যক্তিকে ভালোবাসেন। তখন তিনি বললেন যাও, আমি তুমি তোমাকে আল্লাহর জন্য মুক্ত করে দিলাম, আজাদ করে দিলাম। এই যে একটি বিষয়, আমাদের চাকর চাকরানি অনেক সময় কোনো ভুল করে বসলে যতক্ষণ পর্যন্ত আমরা তাকে আপনার প্রহার না করি, প্রহার তো দূরের কথা, মারধর না করি, ঘর চাকরি থেকে বের করে না দিই, ততক্ষণ পর্যন্ত আমরা
দিল ঠান্ডা হয় না।
হ্যাঁ, দিল ঠান্ডা হয় না, শান্ত হয়ে বসি না। এই যে আমাদের আকাবির, আমাদের বুজুর্গানে দিন, আহলে বেতে আতহার যে আমল করে দেখিয়েছেন, তার ভুল হয়েছে এবং তিনি তার ভুলের কারণে তিনি কষ্ট পেয়েছেন, কিন্তু যখন ওই আপনার গুলাম যখন স্মরণ করিয়ে দিল যে রাগের সময় যারা রাগকে সংবরণ করে নিজের আয়ত্তে রাখে এবং আল্লাহর জন্য কাউকে ক্ষমা করে দেয়, আল্লাহ তাকে ভালোবাসেন, তাৎক্ষণিকের উপর আমল করলেন।
সুবহানাল্লাহ। হুজুর, এখন তো সিস্টেম হচ্ছে আমি তাকে রেখেছি, টাকাও আমি দিচ্ছি, পয়সাও আমি দিচ্ছি, তো সেই কেন ভুল করবে? আর এত বড় ভুল যখন হয়ে যাবে তাকে আমি ক্ষমা করে দিব, তার মানে তো তার ভুলের উপর আমি প্রশ্রয় দিয়ে দিলাম।
আমি টাকা দিচ্ছি ঠিক আছে, সে তো পরিশ্রম দিচ্ছে,
আল্লাহু আকবার,
পরিশ্রমের বিনিময়ে আমি তাকে টাকা দিচ্ছি, আমি তো তাকে, অথচ ওই যুগে গোলাম কিনে নেওয়া হতো, তার ভরণ পোষণ থাকা খাওয়া অর্থাৎ মালিক হতো, যিনি গোলাম রেখেছে তিনি তার মালিক হতো, মালিকের অধিকার থাকে, সে শাস্তিও দিতে পারে, মুক্ত করে দিতে পারে, এরপরেও ক্ষমতা প্রয়োগ করার ক্ষমতা থাকার পরেও ক্ষমা করে দেয়া।
জি।
আর আমরা যাদের বর্তমানে তো চাকর চাকরানির প্রচলন রয়েছে, কেউ তো দাস দাসী নয়,
না
তো তারা পরিশ্রম করে আমরা তাকে বেতন দিই, ভুল হতেই পারে।
জি।
এখন ভুল হয়েছে বিদায় তো আমার রাগ এসেছে না,
জি,
বসে বসে তো রাগ চলে আসে না, রাগ আসলে এখন আল্লাহর জন্য ক্ষমা করে দেয়া,
জি,
হয়তো বা তার মাধ্যমে আমার সামান্য ক্ষতি হয়েছে, কিন্তু ক্ষমা করে দিলে কত বড় উপকার, হয়তো আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে আমাকে জান্নাত দিয়ে দিবেন।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই জন্য মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদেরকেও ইমামে হাসান মুজতবা রদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সফট হার্টেড হওয়া উচিত, কেননা আমি যদি কোমল হৃদয়ের অধিকারী হই তাহলে ইনশাআল্লাহুল করিম আমি যতই ব্যথা পাই না কেন সামনের ব্যক্তি থেকে, ইনশাআল্লাহুল করিম তাকে মাফ করে দেয়া, তার সাথে স্নেহ ভরা আচরণ, এগুলো ইনশাআল্লাহুল করিম আমার সাথে হয়ে উঠবে। তো শুধু চাকর চাকরানির ক্ষেত্রে কেন, আমাদের ঘরের মধ্যেও যারা সদস্য আছে, অনেক সময় আমি একটু আমার মেজাজের বিপরীত হয়ে গেলেই আমি একটু
সবার সাথে ভালো ব্যবহার করতে
হবে। জি।
উত্তম চরিত্রের অধিকারী যারা, তারা তাদের বলা হয় তারা পিঁপড়াকেও কষ্ট দেয় না,
জি,
ঘরের মুরগিকেও কষ্ট দেয় না, তো মানুষ তো অনেক ঊর্ধ্বে রয়েছে,
জি,
প্রাণীকে কষ্ট দেয় না, এটা উত্তম চরিত্রের অধিকারী যারা তাদের মাঝে এই গুণ থাকা উচিত।
বেশ।
আমি আমার ঘরে পরিবার পরিজন নিয়ে রয়েছি, তো পরিবার পরিজন আমার থেকে ভয় পায় আর আমি বুক ফুলিয়ে বলি যে আমার সন্তানরা আমাকে ভয় পায়, বা এটা কোনো বীর ব্যক্তির কাজ নয়।
জি।
সন্তান আপনাকে দেখে আপনার নিকটে আসবে নাকি আপনাকে দেখে পালাবে, তো আপনার ঘরে আচরণ কেমন যে সন্তান আপনাকে দেখে পালাচ্ছে,
জি, সেটা
আপনার স্ত্রী আপনাকে দেখেই তার শরীরে কম্পন ধরে নিচ্ছে, তো ঘরের মধ্যেও আমাদেরকে এমন ভাবে থাকতে হবে যাতে করে আমাদের ঘরের সদস্য যারা তারা আমাদেরকে দেখে প্রশান্তি অনুভব করে নাকি ভয় পাবে।
জি।
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কি বলতেন, যে তিনি আমাদের ঘরের মধ্যে সবচেয়ে হাস্য উজ্জ্বল চেহারা অধিকারী
ছিলেন,
আল্লাহর ভয় কাটতেন সেভাবে এবং সবার সাথে হাসি মুখে কথাও বলতেন, এমন উত্তম চরিত্রের অধিকারী ছিলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মাশাআল্লাহ। আমাদেরকে আসলে অ্যাডজাস্ট করে চলতে হবে। হুজুর যেটা বলছেন না যে পরিবারের মধ্যে গেলেই সদস্যরা আমাকে ভয় পাবে, আসলে দেখেন শাসনের জায়গায় শাসন এবং মহব্বতের জায়গায় মহব্বত, আপনি যদি অ্যাডজাস্ট করে চলেন তাহলে ইনশাআল্লাহুল করিম আপনার ঘরের মধ্যে যে অশান্তিগুলো আজকে হয়ে থাকে সেগুলো দূরীভূত হয়ে যাবে ইনশাআল্লাহুল করিম। আমরা আলোচনা আরও শুনব, কিছু দর্শক আমাদের সাথে আছেন, যুক্ত হয়েছেন কলের মাধ্যমে, আসুন সেই কলগুলো আমাদের অনুষ্ঠানে সামিল করি। জি, কল চালিয়ে দিবেন।
মোহাম্মদ জাহাঙ্গীর আত্মারি পাড়ি কিশোরগঞ্জ অষ্টগ্রাম তানা। মাদানী চ্যানেলের অনুষ্ঠান ফয়জানে তাহাবা আহলে বায়াত,
জি,
এই অনুষ্ঠানটি খুবই সুন্দর, এই অনুষ্ঠান থেকে তাহাবো আহলে বায়াত সম্পর্কে অনেক কিছু তথ্য জানতে পারি ও শিখতে পারি, আমার জন্য দোয়া করবেন।
মাশাআল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি কিশোরগঞ্জ থেকে ফোন করেছেন। কিশোরগঞ্জেও আমাদের দাওয়াত ইসলামের দিনই কাজ চলমান আছে, আমি আপনাকে
অনুরোধ করব আপনি সেখানে দাউদ ইসলামের সাথে সম্পৃক্ত হন ইনশাআল্লাহুল করিম, আপনার অন্তরের মধ্যে সাহাবা এবং আহলে বাইতের প্রতি আরো বেশি মহব্বত সৃষ্টি হবে। যে নেক্সট কল,
আমার নাম মোহাম্মদ নাসির, আমি একটা নাচ শুনতে চাই, ইয়া সাহেব কারবালা।
আচ্ছা ইনশাআল্লাহুল করিম, আমরা শোনার চেষ্টা করব। জি নেক্সট কল।
আমার নাম মোহাম্মদ মুশারফ হোসেন, আমি গাইবান্ধা থেকে বলছি। আমি বাদামি চ্যানেলের একজন নিয়মিত শ্রোতা, সবসময় বক্তব্য আমি শুনেছি, খুব ভালো লাগছে।
মাশাআল্লাহ, নিয়মিত দর্শক, আপনি নিজেও দেখবেন এবং অপরকেও দেখার দাওয়াত দিবেন। জি নেক্সট কল।
আমি নারায়ণগঞ্জ থেকে, আমার নাম মোহাম্মদ সাইবুল ইসলাম। আমি একটা নাচের আসল শুনতে চেয়েছিলাম, ইয়ামুদিনা ধরে যাব কেমন করে?
ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকবেন, আমরা শোনানোর চেষ্টা করব। রাজশাহী থেকে মেসেজ করেছেন একজন, যে আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। উনি হিজরি নববর্ষ অর্থাৎ ইসলামী নতুন বর্ষের শুভেচ্ছা জানিয়েছেন, আমাদের জন্য দোয়াও দিয়েছেন। আল্লাহ পাক আপনারও সমস্ত নেক ও জায়েজ দোয়াকে কবুল করুক। আরেকজন মেসেজ পাঠিয়েছেন, মানকাবাদ শুনতে চাচ্ছেন, খোদার অনুগ্রহে আমি গোলাম ফারুকে আজমের। ইনশাআল্লাহ করিম আমাদের সাথেই থাকবেন, আমরা চেষ্টা করব আপনাদের যে ফরিয়াদগুলো আছে সেগুলো জানার জন্য। আমি কালামে যাওয়ার আগে একটা বিষয় সম্পর্কে, যেটা আজকে বেশি সোশ্যাল মিডিয়াতে একটু বেশি কথা হচ্ছিল, সেটা হচ্ছে এক শ্রেণীর লোক আছে যারা বলছে যে নতুন বছরের কেন শুভেচ্ছা আমরা দিচ্ছি, মানে চ্যানেলের মাধ্যমেও শুভেচ্ছা দেওয়া হয়েছে, পোস্ট হয়েছে, পামলেট হয়েছে। তো আরেক শ্রেণীর মানুষকে লিখতে দেখা গিয়েছে যে এই মাস আসলে তো নবী পরিবার বেদনায় ছেয়ে যেতেন, তো আমরা কেন খুশি হয়ে শুভেচ্ছা জানাচ্ছি? এটা এই বিষয়ে একটু আপনি মাদানি ফুল দিবেন, যাতে করে মিসকনসেপশন দূর হয়ে যায়।
শুনলে নতুন বছরের শুভেচ্ছা তো দিতে নিষেধ তো নেই, দেয়া যায়, যেহেতু ইসলামিক একটি নতুন বছর দেওয়া উচিত। এবং নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নো দোষী মহরম যে শাহাদাত বরণ করেছেন, সেটি তো আসলে হৃদয় বিদায়ক একটি ঘটনা রয়েছে। কোনো আশিকে সাহাবা ও আহলে বাইত মনে করেন আপনার ব্যথিত না হয়ে থাকা যায় না,
এটাকে কি অস্বীকারও করতে পারবে?
অস্বীকার তো করতে পারবে না, তবে এটা বিষয় আছে, এটা তো মনে করেন শুধু মহরম নয়,
জি
অন্যান্য দিনেও যখন এই ঘটনাটি
মনে পড়বে,
মনে পড়ে তখন হৃদয় একটু ব্যথিত হয়।
অবশ্যই, অবশ্যই।
কেউ যদি শরীয়ত সম্মত ভাবে কাউকে মোবারক দেয়, জুমার দিন আসলেও আমরা জুমা মোবারক বলেই থাকি, অথচ জুমার দিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন, তো এটা কোনো বিষয় না। যখন যে কোনো বিষয় যখন শরীয়ত সম্মত হয় না, তখন আমাদের উলামায়ে কেরাম নিজেই নিষেধ করে।
অবশ্যই
কোনো আলিমের দিন নিষেধ করিনি, শরীয়ত নিষেধ করেনি, তো আমরা সাধারণ লোক কেন নিষেধ করব? দিতে পারে সমস্যা,
বেশক মাশাআল্লাহ।
একটা বিষয় আছে, শরীয়ত দৃষ্টিতে তিন দিনের পরে শোক নেই,
তো আল্লাহ করিম আমাদের সবাইকে শরীয়ত মোতাবেক চলার তৌফিক দান করুক। আসুন, অনেকে কালামের অনুরোধ করেছিলেন, আমি রমজান ভাইয়ের কাছ থেকে কালাম শামিল করব অনুষ্ঠানে। জি
اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد في يوم دينا دوري যাব কেমন করে, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, তে বাবু দূরে যাব কেমন করে, তে বাবু দূরে যাব কেমন করে, যাব কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। ও মাঝি ভাই, ও মাঝি ভাই একটু দাঁড়া সাথে নিয়ে যাও আমায়, ও মাঝি ভাই একটু দাঁড়া সাথে নিয়ে যাও আমায়। রূপ প্রিয় নবীর রজায় গরিব আমি যাব কি রূপ প্রিয় নবীর রজায় হৃদয় জুড়ে একই ধ্বনি হৃদয় জুড়ে একই ধ্বনি যাব আমি মদিনায় তার চরণে মরব আমি মরব না কো বাংলায় তার চরণে মরব আমি মরব না কো বাংলায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ হে শহীদে কারবালা ফরিয়াদ জানায় হে শহীদে কারবালা ফরিয়াদ জানায় ফাতিমার নয়ন তারা ফরিয়াদ জানায় ফাতেমার নয়ন তারা ফরিয়াদ জানায় হে শহীদে কারবালা ফরিয়াদ জানায় প্রিয় নবীর দোহিত্র ফরিয়াদ জানায় মওলা আলী শাহজাদা ফরিয়াদ জানায় তোরিয়ামা পেশে গেছে তুফানে ইয়া হোসেন তোরিয়ামা পেশে গেছে ইয়া হোসেন হে মোর পথ প্রদর্শক ফরিয়াদ জানায় হে মোর পথ প্রদর্শক ফরিয়াদ জানায় হে শহীদে কারবালা ফরিয়াদ জানায় হে শহীদে কারবালা ফরিয়াদ মরি যেন এটাই মোর বাসনা মরি যেন মদিনাতে এটাই মোর বাসনা তাই মোর বাসনা হে বাসনা পূর্ণ কানি ফরিয়াদ জানায় হে শহীদে কারবালা হে শহীদে কারবালা ফরিয়াদ জানাই মা ফাতিমার নয়ন তারা ফরিয়াদ জানাই মদিনাতে যেন হয়ে যায় আমি
মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান ফয়জানে সাহাবা ও আহলে বাইত। আমরা আলোচনা করছিলাম ইমামে হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিভিন্ন দিক নিয়ে। ইকরাম ভাইয়ের কাছ থেকে শুনবো যে ইমামে হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরও অন্যান্য যে দিকগুলো আছে সেগুলো নিয়ে।
ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন মুসলমানদের মধ্যে যখন ফিতনা ফিসাদ যখন বৃদ্ধি পাচ্ছিল, তখন তিনি খিলাফতের দায়িত্ব ছেড়ে দিচ্ছিলেন। যেদিন খিলাফতের দায়িত্ব ছেড়ে দিলেন, আল্লাহ পাক এটার বিনিময়ে শুধু মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব রক্ষা, মহাব্বত, শফকত বৃদ্ধির জন্য তিনি দায়িত্ব যখন ছেড়ে দিলেন, ওই দিনেই আল্লাহ পাকের পক্ষ থেকে তাকে প্রথম গৌসুল আজমের মর্যাদা দান করেন। একটা তিনি প্রিয় নবীর দৌহিত্র, এটা আছে, এবং গৌসুল আজমের দায়িত্ব তাঁর মর্যাদা তাঁকে দেন, এবং এটাও দেন যে তাঁর বংশ দিয়ে যারা গৌসুল আজম হবে তার বংশের বরফের আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাআলা আলাইহি এবং ইমাম মাহদী পর্যন্ত যারা গৌসুল আজম হবে সবাই তাঁর নসল দিয়ে আসবে। তৃতীয়ত হচ্ছে যে ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন পায়ে হেঁটে হজ করার জন্য যাচ্ছিলেন, তো হাঁটতে হাঁটতে পা ফুলে গিয়েছিল, তখন তার গোলাম বলতে লাগলো যে হুজুর আপনি বাহনে করে আপনি যান হজে। তখন তিনি বাহন নিলেন না, বললেন তুমি যখন গন্তব্যে যখন পৌঁছবে সেখানে একজন হাফসিকে দেখবে, তার কাছ থেকে তেল ক্রয় করে নিবে। তখন গোলাম বলতে লাগলো হুজুর এরকম ব্যক্তি কোথায় পাবো যে সাথে ওষুধ নিয়ে এরকম চলাফেরা করবে। তখন তিনি যখন গন্তব্যে পৌঁছলেন তখন একজন হাফসিকে দেখলেন, তখন তিনি বললেন যে তোমার কাছে তেল আছে? তখন তিনি বললেন কার জন্য? আজম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলার জন্য। তখন তিনি বললেন আমাকে তাঁর কাছে নিয়ে চলো। তখন ওই হাফসিকে সহ নিয়ে গোলাম চলে আসলেন এবং হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলার কাছে। তখন ওই হাফসি বলতে লাগলো হুজুর আমি আপনার গোলাম, আমাকে ক্ষমা করে দিন, তেল আপনার জন্যই নিন, আমার যে একটু দোয়া করুন, আমার স্ত্রী অন্তঃসত্ত্বা, এখন তিনি প্রসব বেদনায় রয়েছেন, আপনি দোয়া করুন যেন একটা নেককার সন্তান দান করেন। হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন যে যাও, তুমি যেমন চাও ওই রকম একটি সন্তান আল্লাহ পাক তোমার দান করবে। তিনি বাসায় আসলেন, দেখলেন তিনি হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা যেভাবে দোয়া করেছেন এভাবে আল্লাহ পাক যেন একটা সন্তান দান করেছেন।
এই যে ঘটনা ইকরাম বাপু বলল, অর্থাৎ ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা এর মুখ মুবারক থেকে বের হয়েছে,
জি,
আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওটাই বাস্তব করে দিয়েছে,
জি।
কিতাবে বর্ণিত আছে কিছু আল্লাহ তাআলার বান্দারা এমন আছে কোনো বিষয় যখন কসম করে নেয় তখন আল্লাহ তাআলা ওটাকে বাস্তব করে দেন। ইমামে হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আরেকটি ঘটনা, তিনি একবার সফররত অবস্থায় ছিলেন, তো খেজুর বাগান ছিল এবং সেখানে লোকেরা ওনাকে খেজুর বাগানে ছায়া তোলে আরাম করার জন্য দিল। তো হযরতে আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো তিনি বললেন যে এখানে বাগান রয়েছে খেজুর বাগান, কিন্তু গাছের মধ্যে কোনো খেজুর নেই, যদি তরোতাজা খেজুর আমরা পেয়ে যেতাম তাহলে স্বাদ নিয়ে তৃপ্তি নিয়ে আমরা খেতাম, আমরা তৃপ্ত হতাম। তখন ইমামে হাসানে মুজতবা রাদিয়াল্লাহু তাআলা তাৎক্ষণিক কিছু পাঠ করলেন, যখন পাঠ করলেন তখন আবদুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা দেখে আশ্চর্যান্বিত হলেন যে ওই শুকনো গাছের মধ্যে ফল ধরতে শুরু করলো। আচ্ছা, ফল যখন ধরে প্রথম পর্যায়ে কি হয়? ছোট সাইজের বের হয়, সময় লাগে, বড় হয়, কাঁচা থাকে, এরপরে পেকে যায়। কিন্তু যেহেতু ইমামে হাসানে মুজতবা রাদিয়াল্লাহু তাআলা দোয়া করেছেন, যিনি আল্লাহ এবং তার রাসূলের দরবারে মকবুল কৃত,
বেশক
যার দোয়া আল্লাহ তাআলার দরবারে মকবুল,
জি,
যার ব্যাপারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া আল্লাহ আমি হাসানকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো, যারা একে ভালোবাসে তাদেরকেও তুমি
ভালোবাসো,
এবং যার ভালোবাসার মাপ কাটি রেখেছেন একে যারা ভালোবাসে আমার ভালোবাসার কারণেই ভালোবাসে, যারা দুশ্মনী রাখে আমার কারণেই দুশ্মনী রাখে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি মামে হাসান যখন মনে মনে দোয়া করলেন, কিছু পাঠ করলেন, তো তরতাজা খেজুর সেখানে বের হলো এবং তারা যারা উপস্থিত ছিল তারা পরিতৃপ্ত হয়ে সেটি খেলেন। এরপরে ইমামে হাসানে মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা সেখান থেকে বিদায় নিলেন এবং লোকেরা সেখান থেকে ওই খেজুর আহার করল। তো ইমামে হাসানে মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা তিনি মুখ থেকে বের করলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করলেন। ইমামে হাসানে মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা তার যে গুণাবলী, যে বৈশিষ্ট্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে দান করেছেন, ওনার একটি উপাধি হচ্ছে সৈয়দুল আসকিয়া, অর্থাৎ দানবীরদের সর্দার। ইমামে হাসানে মুজতবা রাদিয়াল্লাহু তাআলা এত দানবীর ছিলেন যে তিনি দুবার সম্পূর্ণ তার সম্পদ আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তায় তিনি সদকা করেছেন,
সবকিছু
সবকিছু পরিপূর্ণ দুইবার, তিনবার অর্ধেক সম্পদ আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তায় তিনি খয়রাত করেছেন। একবার এক ব্যক্তি তার কাছে লিখিতভাবে আবেদন করল। অনেকে আমরা যারা আছি কোনো পদবিতে থাকলে দেখা যায় আমাদের কর্মচারী নিঃস্ব গরিব, তারা আবেদন নিয়ে আসে যে আমাকে হেল্প করো। তো আমরা বিস্তারিত পড়ি, পড়ার পর যাচাই বাছাই শুরু হয়, তারপরে লোকটি ঠিক আছে কিনা, এটা ভালো কোনো খারাপ না, শরীয়তসম্মত কোনো নিয়ম যদি অ্যাপ্লাই করা হয় সেটি নিষেধ নেই। তবে বলার ক্ষেত্রে হচ্ছে অনেক সময় অনেকে শুধু টাইম পাস করে, মানুষকে ঘোরায়, যত দেয় না তত ঘোরাতে থাকে, ঘোরাতে থাকে,
না দিতে পারলে বাঁচে।
ইমামে হাসানে মুজতবা রাদিয়াল্লাহু তাআলা এর হাতে সে চিঠি দিল, তিনি খুলেও দেখেননি এবং তাকে 10,000 দিনার দান করে
দিল। আল্লাহ
কে বলে হুজুর আগে চিঠি তো পড়ুক। তখন তিনি বললেন যে আমার লজ্জা লাগলো, সে যতক্ষণ আমি চিঠি পড়ব ততক্ষণ সে আমার কাছে দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে থাকবে। একজন লোকের তো ইজ্জত রয়েছে না, সম্মান রয়েছে, দাঁড়িয়ে থাকবে তো কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে পাকড়াও যেন না করে, যে আমার একজন বান্দা তোমার কাছে আবেদন নিয়ে এসেছিল, তুমি এতক্ষণ তাকে নিজের কাছে দাঁড় করিয়ে রেখেছো, তো আমি কি জবাব দিব। তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের নাতি, যাকে স্বয়ং আল্লাহ ভালোবাসেন, যার নাম আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবের মাধ্যমে রাখিয়েছেন, তার এই অবস্থা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি তার যে একটি মানে কি বলে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি যে তার একটি ভালোবাসা এবং হায়া এবং শরম, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে যে আমাকে দাঁড়াতে হবে, এই বিষয়ে যেন আল্লাহ পাকড়াও না করে, যে আল্লাহ তাআলার ভয় ভীতি ওনার মাঝে কাজ করলো। আমাদেরকেও শিখালেন কোনো নিঃস্ব গরিব ব্যক্তি যদি আসে তাহলে তোমাদের মাঝে কোনো কিছু যদি থাকে দেবার অ্যাবিলিটি তাহলে তাদেরকে দান করো, তাদেরকে দাও, তাদের পাশে দাঁড়াও, তাদের অভাব অনটনকে মিটিয়ে দাও। যারা দুনিয়াতে কারো অভাব অনটন মিটাবে আল্লাহ তাআলা কে ওই দিন তাকে অভাব অনটন থেকে বাঁচাবেন, যেদিন লোকেরা নেকি বা নেক আমল থেকে নিঃস্ব থাকবে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাদের সম্মানকে রক্ষা করবেন। তো ইমামে হাসানে মুজতবা রাদিয়াল্লাহু তাআলা এত উদার মনের অধিকারী ছিলেন, একবার ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা এবং ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা তিনজনই সফরে বের হলেন হজের জন্য। তো যখন বের হলেন তো ওনার যে কাফলার যে মালামাল ছিল এরা অনেক মানে আগে অগ্রসর হলেন, পিছনে রয়ে গেল। তো তিনজনের খিদা লাগলো না, খাবার প্রয়োজন হলো, এবং খাবেন কোথায়? একজনের বাসায় প্রবেশ করলেন, সেখানে একজন বৃদ্ধা ছিল, মহিলা, বললেন কি পান করার কিছু আছে নাকি? তো সে তাজা দুধ, ছাগলে বকরির তাজা দুধ দহন করে দিল, তিনজনই পান করলেন, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলেন। এরপরে বললেন যে খাবারের জন্য কি আছে, তো সে মহিলা বলল যে হুজুর এই ছাগল ছাড়া আর কিছু নেই, তো তারা জবাই করলেন এবং সেটা রান্না করে দেওয়া হলো, তারা খেয়ে আল্লাহ শুকরিয়া আদায় করে। এবং সে মহিলাকে এই কথা বললেন যে তোমার কোনোদিন প্রয়োজন যদি পড়ে মদিনাতুল মুনাওয়ারায় যদি আসো তাহলে আমার সাথে অবশ্যই দেখা
করবে।
ওনারা খেয়ে চলে গেলেন, মহিলার স্বামী যখন আসলো এসে দেখলো যে একটাই বকরি ছিল সেটাও নেই, কিছুই নেই, তো জিজ্ঞাসা করলো, তো সে বললো এরকম এরকম মেহমান আসছিল, তো সে রাগান্বিত হলো, কোনো মেহমানকে আমরা চিনিও না, কোনো সম্পর্ক নেই, কিছু নেই, তুমি এমনি খাওয়াই দিলে। যাই হোক, সময় অতিবাহিত হলো, এদের মাঝে অভাব অনটন আসলো
আসলো,
তো দুইজনই স্বামী স্ত্রী তারা মদিনাতুল মুনাওয়ারাতে গেল আপনার উপার্জনের জন্য। তো তারা উটের যে গোবর, তো তারা ওই জমিন থেকে কুড়িয়ে কুড়িয়ে এটা একত্রিত করতো এবং বিক্রি করতো।
আচ্ছা,
তো ইমামে হাসানে মুজতবা রাদিয়াল্লাহু তাআলা নিজের ঘরের আঙিনায় দরজায় দাঁড়িয়েছিলেন, ওই মহিলাকে যখন দেখলেন চিনতে পারলেন, তাকে ডাক দিলেন, তার সাথে কথা বলে আপনি আমাকে চিনেন, কেন আমি আপনাকে চিনি না। তখন তিনি বললেন ওই যে আপনার ঘরে গিয়েছিলাম, দুধ পান করেছিলাম, আপনি বকরির গোস্ত খাওয়াইছিলেন, কয় হ্যাঁ হ্যাঁ চিনতে পেরেছি। তখন ইমামে হাসানে মুজতবা রাদিয়াল্লাহু তাআলা ওই যে বলেছিলেন তুমি যখন যদি প্রয়োজন পড়ে আমার এখানে আসবে, তো একটি বকরি সে জবে করে খাওয়াইছিল, তার বিনিময়ে ইমামে হাসানে মুজতবা রাদিয়াল্লাহু তাআলা 1000 বকরি তাকে দান করলেন,
আল্লাহ,
1000 বকরি এবং 1000 দিনার তাকে দিলেন, দিরহাম না দিনার, দিনার বলা হয় স্বর্ণের মুদ্রাকে, দিরাম হয় রূপার মুদ্রাকে দিরাম বলা, তো 1000 দিনার দিলেন। দেওয়ার পর বললেন যে তুমি আমার ভাই হাসান হুসেনের ঘরে যাও, ওর সাথে দেখা করো। ইমামে হুসেনের কাছে যখন তিনি গেলেন তখন বললেন আমার বড় ভাই ইমামে হাসান কি দিয়েছে, তখন সে মহিলা বলল যে 1000 ছাগল
বকরি দিয়েছে
আর 1000 দিনার দিয়েছে। তো ইমামে হাসান ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা তাকে আরও 1000 নিজের পক্ষ থেকে বকরি এবং 1000 দিনার দিলেন, 2000 বকরি 2000 দিনার। ইমামে হুসেন বললেন যে আব্দুল্লাহ বিন জাফরের কাছে যাও, ওনার সাথেও দেখা করো। সে মহিলা যখন গেল ওনার কাছে তখন বলে ইমামে হাসান ইমাম হুসেন তোমাকে কি দিয়েছে, বললেন যে দুই ভাই মিলে আমাকে 2000 দিন 2000 ছাগল বকরি এবং 2000 আগে দিনার দিয়েছে। তো আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা দুইজন ইমামকে অনুসরণ করে তিনি 2000 ছাগল এবং 2000 দিনার তাকে দান করলেন। মহিলা যখন বিদায় নিচ্ছে মদিনাতুল মুনাওয়ারা থেকে 4000 ছাগল 4000 দিনার তার কাছে
এসেছিল শূন্য হাতে,
এসেছিল শূন্য হাতে। এবং এই যে উদার মনের যে অধিকারী ওনারা ছিলেন, কৃপণতা এদের মাঝে ছিল না, ছিল না বিদায়, ইতিহাসের পাতায় তাদের নাম এবং ঘটনা লেখা হয়েছে এবং বলা হয়েছে আল্লাহ তাআলা দানবীরদেরকে, সখি যাদেরকে বলা হয় দানবীর, উদার মনের অধিকারী, এদেরকে আল্লাহ ভালোবাসেন এবং এরা আল্লাহ তাআলার নিকটবর্তী, জান্নাতের নিকটবর্তী এবং জাহান্নাম থেকে দূরে রয়েছে।
জি,
আর কৃপণ ব্যক্তির ব্যাপারে বলা হয়েছে এরা আল্লাহ থেকে দূরে, জান্নাত থেকে দূরে এবং জাহান্নামের নিকটে রয়েছে, হাদিস শরীফে আছে।
জি, বেশক। তো
আহলে বাইতে আতহারের যদি জীবনী আমরা দেখি তাহলে তারা উদার মনের অধিকারী ছিলেন। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা শিখলেন কোথায় থেকে, তার তারবিয়ত কে করেছে, নানা জানকে দেখেছেন,
জি,
খালি হাতে লোকেরা আসে কিন্তু এত ভরে ভরে দেন দ্বিতীয়বার আর আসতেই হয় না।
জি হুজুর, এইখানে আমি একটা বিষয় মানে মাঝে বলতে চাই, সেটা হচ্ছে আমরা যখন কিতাবে পড়ি যে পবিত্র আহলে বাইতের পরিবার অনেক সময় তারা ক্ষুধার্ত থাকতেন, এরপরে যখন দান সৎকার বিষয় আসতো তখন ওরা যাই ছিল তাই দিয়ে দিতেন, আমাদের মাঝে এটা কেন হয় না? আমাদের তো এমন অবস্থা আল্লাহর রহমতে হয় না যে আমরা ক্ষুধার্ত অবস্থায় থাকি, এমন হয় যে ওখানে তো এক বেলা খেলে তিন বেলার টেনশন থাকতো, এখানে তো আমাদের তিন বেলার উপরেই আমরা ডেইলি খাচ্ছি, এরপরে যে এই মন মানসিকতা দেয়া মানে দানশীলতা এই জিনিসগুলো আমাদের হয়ে ওঠে না।
আসলে তাদের অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা ছিল,
জি,
আল্লাহর মহাব্বত, এবং প্রতিটি বিষয়ে ওনাদের মাঝে এই বিষয়টি কাজ করত যে আমি আমার এই কাজ দ্বারা আল্লাহকে রাজি করব। আমাদের হৃদয়ের মাঝে দেখা যায় দুনিয়ার মহব্বত, দুনিয়ার মোহ, ভালোবাসা, বিদায়, এই মহতিপূর্ণ কাজ থেকে আমরা বঞ্চিত থাকি।
জি,
একেবারে করে না এরকমও নয়, এরকমও লোক আছে যারা করে, কিন্তু আহলে বাইত যেভাবে করে এভাবে তো কেউ তাদের নিকটে যাওয়া তো দূরের কথা, যদি বিন্দু মাত্র যদি সৎকা পেয়ে যায় ওনাদের সাখাওয়াতের এবং উদারতার দানবীরতার, তাহলে তো তরি পার হয়ে যাবে। তবে ওনাদের জীবনের মাধ্যমে যেটা বুঝে আসে যে তারা আখরাতকে প্রাধান্য দিতেন, আল্লাহর মহব্বত ভালোবাসাকে প্রাধান্য দিতেন। আমরা প্রাধান্য দিই দুনিয়াকে, যার কারণে দুনিয়ার যা বস্তু রয়েছে এর মহব্বত ভালোবাসা আমাদের হৃদয়ের মধ্যে এবং কৃপণতা কাজ করে, এবং এদিকে শয়তানও মাইন্ড বানাইতে থাকে তুমি যদি এটা দিয়ে দাও তুমি ফকির হয়ে যাবে, গরিব হয়ে যাবে, নিঃস্ব হয়ে যাবে। তো দান সৎকার করার যে উৎসাহ আমাদের আমরা যে পাই তাদের জীবনের মাধ্যমে কিন্তু আমরা পাই। যদি আমরা দেখি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজে বলা হয় আহলে বাইতে আতহারের ঘরের মধ্যে 3 দিন পর্যন্ত এক লাগাতার চুলা জ্বলেনি কখন,
জি
3 দিন পর্যন্ত চুলা জ্বলেনি। কিন্তু কেউ যদি খোদার তো আসতো তাদেরকে পেট পুড়ে খাওয়াতেন, অভাবই আসলে অভাব মিটিয়ে দেওয়া হতো, ইভেন কি ঋণ নিয়েও মেহমানদারি তারা করাতেন।
জি
একটি ঘটনা, ইমামে হাসান ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অসুস্থ হয়ে পড়লেন, তো খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মান্নত করলেন, মান্নত করলেন যে আমার উভয় সন্তান যদি আরোগ্য লাভ করে তাহলে আমি 3টি রোজা রাখব। হযরত আলীও মান্নত করলেন এবং ওনার একজন দাসী ছিল হযরত ফিজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও মান্নত করলেন। তো ইমামে হাসান ইমামে হুসেন তারা আরোগ্য লাভ করলেন, তো তিনজনই তারা মান্নতের রোজা রাখলেন, সেহরি করলেন পানি দিয়ে। ইফতারের সময় যখন হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইফতারের ব্যবস্থা করলেন, 3টি রুটি বানানো হলো এক একজনের এক একটি রুটি। যে মাত্র ইফতারিতে বসলেন প্রথম দিন, ইফতারিতে বসার সাথে সাথে একজন আপনার ফকির অভাবে চলে আসলো এবং বলল যে আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাদের কাছে যা আছে আমাকে দান করুন।
জি
খাতুনে জান্নাতও দান করলেন, হযরত আলীও দিয়ে দিলেন এবং ওনার যে আপনার দাসী ছিল তো খাদিমা ছিল তিনিও দান করে দিলেন। ইফতারি পানি দিয়ে করলেন, আবার দ্বিতীয় দিন পানি দিয়ে সেহরি করলেন, ইফতারির সময় 3টি রুটির ব্যবস্থা করা হলো। দ্বিতীয় দিন এতিম চলে আসলো, এতিম এসে চাইল, তিনজনই 3টি রুটি দান করে দিলেন। তৃতীয় দিন পানি পান করে রোজা রাখলেন, ইফতারির সময় 3টি রুটি বানানো হলো। তৃতীয় দিন কয়েদি চলে আসলো,
আচ্ছা
ওই 3টা রুটি কয়েদিকে দান করে দিন। 3 দিন মান্নতের রোজা তারা পানি দিয়ে সেহরি করেছেন, পানি দিয়ে ইফতার করেছে। এই যে উদারতা আল্লাহর সন্তুষ্টির জন্য, রোজা রেখেছে আল্লাহর সন্তুষ্টির জন্য, নিজের চাইতে বেশি অন্যের চাহিদাকে প্রাধান্য দিতেন, এই বিষয়টি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মুবারকে পাওয়া যায়।
বেশক
আমরা করি কি যে অন্যের চাহিদা থেকে নিজের চাহিদাকে প্রাধান্য দিই, তাদের বিপরীত, তারা অন্যের চাহিদাকে নিজের চাহিদার উপর প্রাধান্য দিত।
বেশক
বিদায় দেখতো যে আমার চেয়ে বেশি অভাবী উনি, আমার চেয়ে বেশি চাহিদা তাদের, তো তাকেই তারা দান করতেন। এই যে বিষয় আল্লাহ তাবারক ওয়া তাআলা এত পছন্দ করলেন নবী পাককে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে, যখন হযরত আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম উপস্থিত হলেন তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনাটি বললেন যে আল্লাহ তাআলা তোমাদের এই আমলকে পছন্দ করে। তো এই যে ঘরের যে মানে ঘরে যে একটা পরিবেশ ইমামে হাসান পেলেন আর ওই বিষয়টি তিনি নিজের জীবনে বাস্তবায়ন করলেন যে আমার মা কৃপণ ছিল না, আমার বাবাও কৃপণ ছিল না, আমার নানাও কৃপণ ছিল না, উদারতা তারা দেখেছেন আল্লাহ তাআলা দরবারে, এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা সন্তুষ্টির জন্য তিনিও গরিব মিসকিনদেরকে দান করেছেন। ইমামে হাসানে মুস্তাফা রাদিয়াল্লাহু তাআলার পাশে বসে একজন লোক আল্লাহ তাআলা দরবারে আরজ করলো, মাওলা আমি অভাবে রয়েছি তুমি আমাকে দান করো। তিনি ঘরে গেলেন 10,000 দিনার এনে তাকে দান করে।
আল্লাহু আকবার, 10,000 দিনার,
10,000 দিনার,
আল্লাহু আকবার। তো আমাদের উচিত হুজুর যে উদারতা এরপর দানশীলতা এদিকে এগিয়ে আসার ব্যাপারে। তো আমিরুল সুন্নাহ দামাত বরকাতুল আলিয়ারও যদি আমরা মোবারক জিন্দেগি দেখি, উনি কিছুদিন আগেও অসহায়দের পাশে দাঁড়াতে বলেছেন, যারা গরিব ভাইয়েরা আছে প্রতিবেশীরা আছে তাদের পাশে দাঁড়াতে বলেছেন। তো আমিরুল সুন্নাহ তো মাশাআল্লাহ আহলে বাইতের যে প্রশিক্ষণ সেটা আমাদেরকে দিচ্ছে যে আমাদেরকেও হওয়া উচিত, যাদেরকে আল্লাহ পাক মাল দিয়েছে, ধন দিয়েছে, দৌলত দিয়েছে, তারা পাশে এগিয়ে, যেহেতু বর্তমান পরিস্থিতি যদি আমরা দেখি ইকোনমিকভাবে
এখন পুরো বিশ্বের মধ্যে এমন অবস্থা হয়ে গেছে যে যারা ভালো পজিশনেও ছিল তারাও এখন খাবার গ্রহণ করা, আহার করা এগুলো দুঃসাধ্য হয়ে যাচ্ছে। তো আমিরুল সুন্নাহ দামাত বরকাতুল্লাহ আলিয়া আমাদেরকে যে ব্যাপারে উৎসাহ দিয়েছেন, তারকে দিয়েছেন যে যাদের আছে, যাদের নেই তাদের পাশে যাতে আমরা দাঁড়াই এবং এই বর্তমান পরিস্থিতিতে আমরা যাতে সবাই মিলেমিশে মোকাবেলা করতে পারি, সেজন্য এক মুসলমান অপর মুসলমানের পাশে এগিয়ে আসি। এখানে আরেকটি বিষয় আমার হুজুর আলোচনা করেছিলেন দানশীলতার আগে, ইমামে হাসান মুজতবা রদিয়াল্লাহু তাআলা আনহু যেটা বলতেন সেটা হয়ে যেতেন। তো বর্তমানে যদি আমরা দেখি যে অনেকে আল্লাহর নেক বান্দাদের অলৌকিক যে বিষয়গুলো ঘটা হয় বা যেগুলো ঘটে যায় সেগুলোকে বিশ্বাস করতে চায় না, তো এই ব্যাপারে আপনাদের মতামত কি, যে আল্লাহর ওলিরা কি আসলেই পারেন নাকি কিছুই পারেন না?
পারেন বিদায় তো কিতাবে ঘটনা আসছে, না পারলে তো ঘটনা আসতো না। আসলে কথা হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার এই কুদরত রাখেন, ক্ষমতা রাখেন যে নিজের বান্দাদের মাঝে এই গুণ দান করতে পারেন, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরত। আচ্ছা, সবার মাঝে এটি হয় না, এটি আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রদত্ত, যাকে আল্লাহ তাআলা দান করেন তাদের মাঝে এই বিষয়টি থাকে। এবং যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা কাউকে আপন বানিয়ে নেয় না, প্রিয় বানিয়ে নেয়, তখন হাদিস শরীফে আসছে তার কান হয়ে যায়, তার চোখ হয়ে যায় যে চোখ দ্বারা সে দেখে, কান হয়ে যায় যে কান দ্বারা সে শ্রবণ করে, হাত হয়ে যায় যে হাত দ্বারা সে ধরে, পা হয়ে যায় যে পা দ্বারা চলে। তো এই হাদিস শরীফের ব্যাখ্যা মুফতি আহমদ ইয়ার খান নাইমি এটা করেছেন যে এটা নয় যে মাজাল্লাহ আল্লাহ তাআলা প্রবেশ করেন, বরং আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সে তার হাত থাকে কিন্তু শক্তি আল্লাহর থাকে, চোখ তারই থাকে কিন্তু ওই পাওয়ার যেটা সেটি আল্লাহ তাআলার পক্ষ থেকে থাকে, বিলায়েতের পাওয়ার। এই জন্য বলা হয় যে ওলির কাছে যদি যাও আল্লাহওয়ালার কাছে, তাহলে নিজের হৃদয়কে সামলিয়ে রাখো, কেন আল্লাহ তাআলা ওলিরা আল্লাহর নূর দ্বারা দেখে। এদের এদের এদেরকে অত্যাধিক পাওয়ার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দান করেছেন। আচ্ছা, কোরআনুল করিম বলেন, আয়াতে মুবারকা বলেন, প্রত্যেকটি আয়াতে মুবারকার মধ্যে কিন্তু প্রভাব আছে
জি,
কিন্তু আমি আপনি পড়লে সেবা প্রভাব হয় না, কিন্তু আল্লাহওয়ালা পড়লে সেটা প্রভাব পড়ে যায়। যেমন একটি ঘটনা প্রায় আমরা শুনেছি যে হযরতে সৈয়দেনা মাসুদ গঞ্জের শাকর রহমতুল্লাহ তাআলার কাছে এক বৃদ্ধা এসে বলল, হুজুর আমার মেয়ের বিয়ে, আমি অভাবী, আমাকে দান করুন। তো বাহ্যিকভাবে ওনার কাছে ওই সময় কিছু ছিল না, তো উনি মাটির ঢেলা উঠাতে বললেন, মাটির ঢেলা উঠালেন এবং তিনি উচ্চস্বরে সূরা ইখলাস পড়ে দম করে দিলেন। তো মহিলা দেখে আশ্চর্যজনিত হলো যে মাটির ঢেলা আমি নিলাম, উনি সূরা ইখলাস উচ্চস্বরে তিলাওয়াত করলেন আর দম করলেন, স্বর্ণের ঢেলা হয়ে গেল। এখন সে তো বললো যে হুজুর দানও করলেন এবং মাটির ঢেলাকে স্বর্ণে পরিণত করার পদ্ধতিও শিখিয়ে দিলেন। এই বাসায় গিয়ে যখন মাটির ঢেলাকে একত্রিত করে সূরা ইখলাস পড়ছে দম করে, সূরা ইখলাস পড়ে দম করে, সারা রাত সময় অতিবাহিত করলো, সারা রাত সূরা ইখলাসের তিলাওয়াত করলো কিন্তু ঢেলা ঢেলেই রয়ে গেল। এই সকালে গেলো বলো, হুজুর সূরা ইখলাস আপনিও তিলাওয়াত করলেন, আমিও করলাম, আমার স্বপ্নে আপনি ঢেলাতে ফুঁক দিলেন, স্বর্ণের ঢেলা হলো, আর আমি সারা রাত দম করলাম কিন্তু মাটি মাটি রয়ে গেল। তখন যে কথা বললেন মাসুদ গঞ্জের শাকর রহমতুল্লাহ তাআলা, বললেন সূরা ইখলাস তো তুমি তিলাওয়াত করলে, মাসুদের মতো মুখ কোত্থেকে
আনলে?
এই যে আল্লাহওয়ালাদের মুখের যে প্রভাব, কেন সারা জীবন গীবত করেন, নিজের মুখকে গুনাহ থেকে বিরত রেখেছেন, কারো ওপর অপবাদ দেয়নি, যা বলেছে আল্লাহর সন্তুষ্টির জন্য বলেছে, তাদের মুখ এত পবিত্র, ওই পর্যায়ে গিয়েছে এবং আল্লাহ তাআলা যখন তাকে আপন বানিয়েছে, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এদেরকে এত পছন্দ করেন, যা বলে সেটাই হয়ে যায়। এটা তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনীও যদি আমরা দেখি, চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন ইশারায়, এমন কেউ যদি অস্বীকার করে কোরআনের আয়াতকে অস্বীকার করে, তো কেউ যদি অস্বীকার করে এর মানে এটা নয় যে ওলি থেকে ওই বিষয়টা ডিলেট হয়ে যাবে, না, বরং তার আকীদা ইমান নিয়ে নড়বড়ে থাকবে যদি বিশ্বাস না করে। যা ঘটা তো ঘটেই গিয়েছে, আগামী তো যা ঘটা ঘটবে, কিন্তু আমি যদি নিজের আকীদাকে বাঁচাতে চাই তাহলে আমাকে মানতে হবে আল্লাহ ক্ষমতা রাখে যে নিজের বান্দাদের মাঝে এই গুণ দিতে পারে। তবে হ্যাঁ, আকীদা এটা রাখা উচিত, ওলি হোক সাহাবি হোক নবী হোক, যার মাঝে যা গুণ এটি আল্লাহর পক্ষ থেকে দেয়া হয়েছে।
জি,
নিজ নিজ সত্তার মতো কোনো গুণাবলী থাকে না, যা আছে আল্লাহ তাআলা দিয়েছেন। তাহলে আর আকীদার কোনো সমস্যা হবে না, ইমানের কোনো সমস্যা হবে না, বরং এটি ইমানের একটি চাহিদা দাবি এবং বৈশিষ্ট্য। এই সকল বিষয় যা কোরআন এবং হাদিস সম্মত সেটি মেনে নেওয়া উচিত। এবং আমরা জানি যে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে যে অলৌকিক ঘটনা ঘটে তাকে কুদরত বলা হয়। নবীর নবুয়তের এলানের পূর্বে যে অলৌকিক ঘটনা ঘটে তাকে আপনার ঘটনা নবুয়তের ঘোষণার পর যদি হয় তাকে মুজিজা বলে,
মুজিজা বলা হয়।
এবং বিলা ওলি দ্বারা যেটি সংগঠিত হয় তাকে কি বলা,
কারামত বলা হয়,
কারামত বলা হয়। আর কোনো মুমিন দ্বারা সে ঘটনাটি যদি ঘটে তাকে মাওনাত বলা হয়। আর কোনো জাদুঘর দ্বারা যদি ফাসিক ফাজির দ্বারা সংগঠিত হয় তাহলে তাকে ইস্তাদারাজ বলা হয়, অর্থাৎ জাদু বলা হয়। তো এই যে শরীয়ত একটা ক্যাটাগরি বয়ান করেছে, ওই হিসাবে যদি দেখি সে কোনো ফাসিক ফাজির নয়, আমলধার, লোকেরা তাকে অলি হিসাবে চিনে, তার মাধ্যমে যদি কোনো অলৌকিক ঘটনা ঘটে যায় সেটি কারামত। আর কারামত তো কোরআনুল করিমের মধ্যে রয়েছে। যদি আমরা দেখি সুলেমান আলা নবীগিনা আলী সাল্লাতু সালামের যুগের যিনি অলি ছিলেন হযরতে আসিফ বিন বরখিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ঘটনা কোরআনুল করিমের মধ্যে রয়েছে, তার কারামত। হযরতে মরিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা, মেহরাবে মরিয়ামের যে ঘটনা, তার কারামত। তো এমনিভাবে অনেক কারামতের বর্ণনা কোরআনুল করিমের মধ্যে রয়েছে। তো কারামতকে অস্বীকার করা যাবে না। এখন আমার বুঝে না আসে বিদায় ওটা শরীয়ত সম্মত নয় এইরকম আকীদা যদি রাখে তাহলে তো তার ইমানই নড়বড়ে রয়েছে, তার ইমান মজবুত হবে না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে যে বৈশিষ্ট্য দিয়েছে যদি সেটি শরীয়ত সম্মত থাকে আমাদের মেনে নেওয়া উচিত।
বেশক বেশক। তো দর্শকবৃন্দ, আপনারা খুব সুন্দরভাবে এই বিষয়টি নিয়ে আলোচনা শুনলেন। আল্লাহ পাক আমাদের সবাইকে মুজিজা, কারামত এবং যে বিষয়গুলো আছে অলৌকিক বিষয় আল্লাহ পাকের নেক বান্দা থেকে সংগঠিত হওয়া, তো এগুলোর উপর ইমান রাখার, বিশ্বাস রাখার সেই তৌফিক দান করুক, কেননা এগুলো ইমানেরই একটি অংশ। তো যারা এদিক সেদিক কথা বলে তাদের ইমান নিয়ে প্রশ্ন উঠে যায় যে তাদের ইমানের হাল কী, অবস্থা কী, আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। তো দর্শক দেখছেন অনুষ্ঠান ফয়জানে সাহাবা ও আহলে বাইত। ইমাম হাসান মুজতবা রদিয়াল্লাহ তাআলা আনহু মাশাআল্লাহ অসংখ্য অনন্য দিক নিয়ে আলোচনা হচ্ছে, আরও হবে ইনশাআল্লাহ করিম, একটি শর্ট কালাম সামিল করবে ইনশাআল্লাহ, আমরা বিষয়ের দিকে আবারও যাব। জি,
ইয়া হুসেইন, ইয়া হুসেইন, ইয়া হুসেইন, ইয়া হুসেইন, ইয়া হুসেইন, কারবালার শহীদ তোমাদেরকে সালাম, কারবালার শহীদ তোমাদেরকে সালাম, মা ফাতেমার প্রিয় ভাজনদের সালাম, কারবালার শহীদ তোমাদেরকে সালাম, মা ফাতেমার প্রিয় ভাজনদের সালাম, ইয়া হুসেইন, ইয়া হুসেইন, ইয়া হুসেইন, ইয়া হুসেইন, ইয়া হুসেইন ইবনে আলী মুশকিল কুশা, ইয়া হুসেইন ইবনে আলী মুশকিল কুশা, আপনার সকল আত্মত্যাগীদের সালাম, আপনার সকল আত্মত্যাগীদের সালাম, কারবালার শহীদ তোমাদেরকে
মা পাতিমার প্রিয় ভাজন দে সালাম আকবর অসগরে তরে কুরবান হো কামা এ সালাম সে সকল ইমানদারদেরকে সালাম করবালার শহীদ তোমাদেরকে সালাম মা ফাতেমার প্রিয় ভাজনদের সালাম হয়েছে যাদের উপর জুলুম অনাচার হয়েছে যাদের উপর জুলুম অনাচার কারবালার দুঃখী দেখে সালাম করবালার সে দুঃখী দেখে সালাম করবালার শহীদ তোমাদেরকে সালাম মা ফাতেমার প্রিয় ভাজন দে
অনুষ্ঠান ফয়জান সাহাবা ও আহলে বাইত, আলোচনা হচ্ছে ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। টাইমও প্রায় শেষের দিকে, জি ইকরাম ভাই। ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু,
মাশাআল্লাহ, দিয়াস মানে সুন্দর বলেছে, জবান পাকটা এমন হওয়া দরকার। এমন জবান পাক হবে না কেন, যিনি প্রতিদিন রাতে ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি প্রতিদিন রাতে সূরা কাহাফ তিলাওয়াত করতেন,
সুবহানাল্লাহ,
এবং এটাকে একটা ফলকের মধ্যে লিখে রেখেছেন, যখন তিনি স্ত্রীর কাছে যেতেন সেটা আমার হাতে থাকতো। তাহলে কোরআন পাকে তেলাওয়াতের দ্বারা লাভ কী? কারণ কোরআন শরীফ পাঠ করা স্বভাব, দেখা স্বভাব, হাত যদি স্পর্শ করে সেটা তো স্বভাব রয়েছে। তো কোরআন পাক তেলাওয়াতের দ্বারা লাভ কী? আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহ পাকে রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরো। এখানে হাবলুন তো রশিটা এভাবে বলা, তাফসীরের মধ্যে রয়েছে, মোল্লা আলী কারী রহমতুল্লাহ বলেন যে হাবলুন রশির দুইটা প্রান্ত থাকে, একটা প্রান্ত হচ্ছে আল্লাহ পাকের কুদরতের হাতে, আর একটা প্রান্ত হচ্ছে যিনি তেলাওয়াত করেন তার হাতে। যখন বান্দা কোরআন পাকের তেলাওয়াত করেন, ওই রশি দিয়ে আল্লাহ পাকের ফয়েজ ও বরকত বান্দাকে ডাইরেক্ট দান করেন। তো যখন আল্লাহ পাকের ডাইরেক্ট ফয়েজ বরকত যখন লাভ করেন, তখন তার জবান পাক এমন হবে না কেন? এই জন্যই তো ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যা বলেন আল্লাহ পাক সেটা কবুল করেন। আর নেককার বান্দাদের শানও এটা, অলৌকিক ক্ষমতা এটা, আধ্যাত্মিক ক্ষমতা এটা। এখন ইন্টারনেট আমাদের জন্য অনেক সহজ করে দিয়েছেন বিষয়টা, কেমনে যে ক্লিক করার সাথে সাথে এখানেই ক্লিক করলাম আর অন্য জায়গায় সাথে সাথে করছে যাচ্ছে, ডাইরেক্ট দেখা হচ্ছে। যে আল্লাহর বলিরা যেটা পর্দা রেখেছেন, ওনারা বেলায়েতের পাওয়ারে পর্দা তুলে দিতেন, আর ইন্টারনেট এটা সহজ করে দিয়েছেন, ক্লিক করার সাথে সাথেই পর্দা উঠে গিয়েছে, ডাইরেক্ট দেখতেছি, ডাইরেক্ট কথা। তো ওইটা হচ্ছে নেটের পাওয়ার। তো নেটের পাওয়ার যদি আমরা মানতে পারি, বেলায়েতের পাওয়ার মানব না কেন? কারণ বেলায়েত হচ্ছে আল বেলায়েতু দিল্লুন নবুয়াত, বিলায়েত হচ্ছে নবুয়াতের ছায়া। সুতরাং যারা নেককার বান্দা তাদেরকে আল্লাহ পাক ওই ক্ষমতা দান করে, যেটা ইয়াসলে বলটা বুখারী শরীফের হাদিস, এটা বুখারী শরীফের হাদিস, সহিহ হাদিস, যে আল্লাহ পাকের ক্ষমতা বলে তাদের চক্ষু আল্লাহ পাকের কুদরত চক্ষু হয়ে যায়। তাহলে ওই চোখ পাওয়ারটা আল্লাহ পাকের পক্ষ থেকে, তিনি দেখবেন না কেন, এখান থেকে ওইখানেই দেখে থাকে।
ভারতে এক ব্যক্তি ছিল যে আল্লাহ তাআলার ওলিদের কারামতকে অস্বীকার করত, মানত না। তো আলা হাজাতের একজন মুরিদ, তিনি তার পিছনে লেগেছিল যে সে যেন এই বিশ্ব থেকে যেন ফিরে আসে, বোঝাতো কিন্তু সে মানত না। হয় অনেকে আছে দেখবেন এরকম আকিদা পোষণ করে বোঝালে বুঝে না। তো সে বললো আচ্ছা ঠিক আছে, তুমি চলো আমাদের, আমি যেখানে যাই বড় হুজুরের কাছে, তো তুমি চলো, কোনো প্রশ্ন থাকলে ওনাকে তুমি প্রশ্ন করবে, উনি অনেক বড় মাপের আলিম, বুঝিয়ে দিবে। একদিন সে সাথে চলল, তো রাস্তার মধ্যে সে মিষ্টান্ন দোকান দেখল, তো তার অমৃত যেটা হয় ওই জেলাপি মনে করেন খেতে তার ইচ্ছে হলো, তো বললো যে ঠিক আছে যাব একটু জেলাপিটা খেয়ে নি। তো তার বন্ধু বললো যে এখানে না, ওই ওখানে অনুষ্ঠান হয় তো ওখানে মিষ্টি বন্টন হয়, সেখানে খাবো। খেলো না, চলে গেল। এখন সে আলা হাজাতের মাহফিলে অংশগ্রহণ করলো। এখন মাহফিল যখন শেষ, তখন আলা হাজাতের দরবারের একটি নিয়ম ছিল যে সৈয়দ বংশ যারা তাদেরকে মিষ্টি বিতরণে দুইটি মিষ্টি দেওয়া হতো, এবং যার চেহারাতে দাড়ি তাকেও দুটি দেওয়া হতো, আর সাধারণ লোক যাকে তাদেরকে একটা দেওয়া হতো। তো যখন মিষ্টি বন্টনকারী তার দিকে আসছে, তো আলা হাজাত দূরে বসেছিলেন, বলেন তাকে দুইটা দাও, তাকে দুইটা দাও। তো সে বন্টনকারী বলল হুজুর সে তো সৈয়দও না আর তার চেহারা দাঁড়িয়েও না। তো আলা হাজাত বলছে যে আসার সময় তার ইচ্ছে করেছিল জিলাপি খাওয়া, তো ওই প্রেক্ষিতে তাকে একটা দাও, এবং মাহফিলে অংশগ্রহণ করেছে তাকে একটা দাও। এই যখন দেখলো যে আমরা তো দুইজনের মাঝে কথা হয়েছিল, উনি তো ওখানে উপস্থিত ছিলেন না, তখন সে তবাও করলো, আলা হাজাতের হাতে মুরিদও হলো, এবং বিশুদ্ধ আকিদা নিয়ে বিদায় নিল। তো অনেকে আছে যারা মানে না, যখন ঘটে যায় না তখন মানতে সে বাধ্য হয়ে যায়। তো আল্লাহ ওয়ালাদের কথাই আলাদা। তো ইমামে হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা নো, তিনি তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি, নিঃসন্দেহে আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তো তিনি গুণে গুণান্বিত হবেন না কেন?
জি,
ইমামে হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা নো যে দিনের খেদমত করেছে অসাধারণ, প্রায় ৬ মাস তিনি খেলাফতে আসীন ছিলেন, তার খেলাফতকে খেলাফতে রাশিদার অন্তর্ভুক্ত করা হয়েছে, যেমন ফারুক আজম সিদ্দিক আকবর ইসলামের প্রথম খলিফা, দ্বিতীয় খলিফা হচ্ছেন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা নো, তৃতীয় খলিফা হচ্ছেন উসমানী গনি রাদিয়াল্লাহু তাআলা নো, ইসলামের চতুর্থ খলিফা হচ্ছেন হযরত আলী কারামুল্লাহ তাআলা ওয়াজহুল করিম। হযরত আলী কারামুল্লাহ তাআলা ওয়াজহুল করিমের শাহাদাতের পর ৬ মাসের জন্য তিনি খিলাফতে আসীন হলেন, এবং যারা ছিল তারা সেখানে তো সবাই বায়াত ওনার গ্রহণ করেছিল। তারপরে আল্লাহ সন্তুষ্টির জন্য তিনি হযরত আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা নোকে সে দিলেন, এবং ইসলামের প্রথম বাদশাহ হলেন আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা নো। ইমামে হাসানে মুজতবা রাদিয়াল্লাহু তাআলা নো তিনি আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদত এমনভাবে করতেন, কিতাবে আসছে যে তিনি ফজরের নামাজ যখন মসজিদে আদায় করতেন তখন মসজিদে বসে থাকতেন, এবং সূর্য উদিত হওয়ার পর পর্যন্ত তিনি লোকদেরকে মাসলা মাসাইলের শিক্ষা দিতেন, লোকেরা প্রশ্ন করত তিনি উত্তর দিতেন, এবং চাশতের নামাজ পড়ার পর তিনি মসজিদ থেকে বের হতেন। এই আমলটি তার জীবনে ছিল, এবং মসজিদ থেকে বের হয়ে উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহুন্নার বাসায় তিনি যেতেন, অর্থাৎ এক হিসাবে নানি, সবাই ওনার নানি হয়। তো উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহুন্নাগণ ইমামে হাসানকেও ভালোবাসতেন, যারই বাসায় যেতেন তারা ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনো না কোনো গিফট প্রদান করতেন। তো এই যে ভালোবাসা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবেসেছেন, উম্মাহাতুল মুমিনিন ভালোবেসেছেন, স্বয়ং আল্লাহ যাকে ভালোবেসেছেন, তা আমরা ভালোবাসব না কেন?
জি,
তো এই যে তাদের জীবনী যে আলোচনা, বিশ্বাস করুন লিয়াকত ভাই, এটা তো আমাদের রহমত প্রাপ্তির একটা মাধ্যম, নাজাত প্রাপ্তির মাধ্যম। এরা ওই সকল ব্যক্তিত্ব যাদের আলোচনা স্বয়ং আল্লাহ পছন্দ করেন, যাদের আলোচনা হলে আল্লাহ তাআলার রহমত অবতীর্ণ হয়, যাদের ওসিলায় দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, যাদের ওসিলায় আমাদের তরী কিয়ামতের দিন পার হবে। এরা ওই সকল মহান ব্যক্তিত্ব যাদের শাফাতের বিনিময়ে আমাদের
জান্নাত মিলবে। এবং আমরা প্রথমে হাদিস শরীফ শুনলাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যার প্রশংসা স্বয়ং নিজেই করেছেন, নবীর মুখে যার প্রশংসা, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান এবং হুসেন জান্নাতি যুবকদের সর্দার, তিনি তো আমাদের সর্দার, ইনশাল্লাহ তাদের সাথে আমরা জান্নাতে যাবো ইনশাল্লাহ। তো জান্নাতে যারা আমাদের সর্দার, তো সর্দারের আলোচনা আমরা না করলে কে করবে? এটা তো বরকত পাওয়ার মাধ্যম। ইমামে হাসানে মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইবাদত বন্দগি রিয়াজত করে দিন অতিবাহিত করলেন। তিনি দুনিয়া থেকে বিদায় নেবার পূর্বে একটি স্বপ্ন দেখেছিলেন যে তার দুই কপা দুই চোখের মাঝখানে সূরা ইখলাস লিখিতভাবে ভেসে উঠেছে। তো হযরত সাঈদ বিন মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা যিনি স্বপ্নের ব্যাখ্যা বলতেন, তার কাছে যদি যখন এই স্বপ্ন বলা হলো তখন তিনি বললেন যদি আসলে ওনার দুই চোখের মাঝে যদি সূরা ইখলাস ভেসে উঠেছে তাহলে তার জীবনের কয়েকদিন বাকি রয়েছে, তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন। এরপরে ওনাকে বিষ পান করানো হয়েছিল এবং বিষ প্রক্রিয়ায় আক্রান্ত হয়ে বলা হয় যে ওনার শরীরের অর্থাৎ পেটে যে নাড়িভুঁড়ি কেটে কেটে বের হয়ে গিয়েছিল, 40 দিন পর্যন্ত তিনি এই যন্ত্রণায় তিনি আক্রান্ত ছিলেন। কিন্তু ইমামে হাসানে মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুখ বন্ধ রাখলেন বারংবার। যখন ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গেলেন দেখার জন্য, বারংবার জিজ্ঞেস করলেন যে ভাইয়া আপনাকে কে বিষ দিয়েছে তার নাম বলুন, তখন ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কে যার বিষয়ে আমার যার নাম আমার স্মরণে আসছে যদি সেই হয় তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে আমি বিচার রেখে দিলাম, আর যদি সে না হয় তো আমার কারণে কেউ যেন নির্দোষ সে যেন আপনার দোষী সাব্যস্ত যেন না হয়। তো এটি পর্দার মধ্যে রাখলেন এবং আমার কারণে মদিনাতুল মুনাওয়ারাতে যেন কোনো রক্তপাত যেন না হয় এই পবিত্র ভূমির আদব করলেন যে আমার কারণে যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। শেষ পর্যন্ত তিনি শহীদ হলেন, তিনিও শাহাদাত বরণ করলেন,
শিক্ষা দিয়ে গেলেন।
হ্যাঁ, শিক্ষা দিয়ে গেলেন। এই যে ক্ষমা মার্জনা যে একটা বিষয় ওনাদের মাঝে, এটিও যদি দেখি তাহলে ঘর থেকে তরবিয়ত পেয়েছে যে ছোটবেলা থেকে এই বিষয়টি যে ক্ষমা মার্জনা মাফ করে দেয়া আল্লাহর সন্তুষ্টির জন্যই প্রতিটি আমল তাদের জন্য ছিল। যে বিষ তাকে খাওয়ানো হয়েছে, পান করানো হয়েছে, জীবন দুনিয়া থেকে তিনি বিদায় নিচ্ছেন, সে মুহূর্তে মুহূর্তেও তিনি পর্দা রেখেছেন যে যার ব্যাপারে আমার কাছে বারবার মাইন্ডে আসছে যদি নাম প্রকাশ করি তাহলে যদি সে নির্দোষ হয় তাহলে নির্দোষ ব্যক্তি সে এটা সমস্যার মধ্যে পড়বে। তো বিদায় তিনি প্রকাশ করেননি। তো এই যে ক্ষমা মার্জনা যে বিষয়, আমরা তো অনেক সময় অনুমান করে একজনের উপর চড়াও করে বসি, চড়া করে বসি, তার উপর নির্যাতন করে বসি, হ্যাঁ বিভিন্ন জুলুম করে বসি, পরিশেষে জানা যায় যে না ভুল হয়েছে আমার কারণে, এখন আমাদের নাক কেটে যায় যে এটা আমি কি করলাম। যে এই যে বিষয় তাদের তাদের জীবনী থেকে যে পাওয়া যায় ক্ষমা মার্জনা করা, এটা আমাদের জন্য অত্যন্ত আল্লাহ সন্তুষ্টির জন্য এই আমল নিজের জীবনে বাস্তবায়ন করা উচিত। অনেকে আমাদের দ্বারা এমন কাজ করে দেয় যে আমাদের রাগ চলে আসে, কিন্তু আমার ওই সময় রাগে এত পরাভূত হয়ে যায় যে ক্ষমা করতেই জানি না, ভুলেও যায়। তো এই যে ওনাদের জীবনীদের জীবনের মাধ্যমে যে বিষয়টি আমাদের শিক্ষণীয় সেটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য ক্ষমা করে দেয়া, মাফ করে দেয়া। পরিশেষে ইমামে হাসানে মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিলেন। তো কিতাবে আসছে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি কিতাবে আসছে উনি জানাজার নামাজের ইমামতি করেছেন, একটি কিতাবে আসছে যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতি করার জন্য ইয়ে করলেন। এরপরে সৈয়দা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাজার শরীফ জান্নাতুল বাকিত রয়েছে, তার কদমের পাশেই ইমামে হাসানে মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমাহিত করা হয়েছে। ইমামে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার চমৎকার একটি ঘটনা, এই যে ছোটবেলা থেকে নেকির দাওয়াতের যে একটা ওনাদের মাঝে এই বিষয়টিও ছিল গুণ, কাউকে যখন শরীয়তের বিপরীত কোনো কাজ করতে দেখতেন তাৎক্ষণিক তাদের আত্মশুদ্ধির জন্য ব্যবস্থা করতেন, কাউকে যদি কোনো আমলের ত্রুটি দেখতেন তো সেটি সংশোধনের জন্য তারা চেষ্টা করতেন। ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছোট ছিলেন, একজন বৃদ্ধ লোককে দেখলেন যে তিনি অজু করছেন, তো অজু করতে গিয়ে ওনার কিছু সুন্নত মিস্টেক হচ্ছিল। এখন উভয় ভাই তারা নিজেদের মধ্যে বলা বলি করলেন যে উনি চাচা মিয়া অজু করছেন কিন্তু ওনার অজু সঠিক হচ্ছে না। এখন আমাদের বয়সও কম, আমরা যদি ডাইরেক্ট বলি হয়তো বা তিনি রাগান্বিত হয়ে যেতে পারেন। তো ওনার অজু সংশোধন হয়ে যাবে, ওনার সম্মানও রক্ষা হবে এবং ওনার সংশোধন হবে। তো তারা উভয়জনে কৌশল অবলম্বন করলেন। কি কৌশল? তারা ওই চাচা মিয়াকে বললেন যে চাচা যান, আমরা উভয় ভাই অজু করব, আপনি আমাদের উভয়ের অজু দেখেন, যদি আমাদের মাঝে যার অজু ভালো আপনি সেটি বিচার করে দিবেন, বলে দিবেন কার অজু সঠিক হয়েছে। বলেন ঠিক আছে। দুই ভাই অজু করতে শুরু করলেন। যাদের ঘর থেকে শরীয়ত পুরো বিস্তার লাভ করেছে, যাদের ঘর থেকে শরীয়তের পেগাম শিখা শেখানোর আমল ছোটবেলা থেকে, তাদের ভুল কী হবে? ওই বৃদ্ধ লোক যিনি ছিলেন বুজুর্গ, উনি যখন দেখলেন উভয়জনের তখন তিনি কাঁদতে শুরু করে দিলেন, তার চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। অজু যখন শেষ বলেন শাহজাদা দয়, অজুর মধ্যে আপনাদের ভুল ছিল না, আমার ভুল ছিল, আপনাদের অজু দেখে আমি নিজের অজু সংশোধন করে নিয়ে। এই যে কৌশল অবলম্বন করে একজনের ইবাদতকে সঠিক করে দেয়া, তো এই তাদের জীবনী যদি পড়া হয় না, অনেক কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে। যদি আল্লাহ করে যে আমরা যেন আহলে বেতের জীবনী যেন অধ্যয়ন করি এবং যে বিষয়গুলি উনি আমাদেরকে তারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা যদি নিজের জীবনে বাস্তবায়ন যদি করি, ইনশাল্লাহ ইহকাল এবং পরকাল আমাদের নাজাতে রসি।
মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আপনারা আজকের অনুষ্ঠানের মাধ্যমে ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অসংখ্য দিক নিয়ে আলোচনা শুনেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই গুণগুলোর উপর আমল করে নিজের জীবনকে পরিবর্তন করার তৌফিক দান।
আমিন।
তো দর্শকবৃন্দ, মুহররমুল হারাম মাস এর আগমন হয়েছে। কিতাবের মধ্যে মুহররম মাসকে ইজ্জত করার ব্যাপারও এসেছে এবং মুহররমুল হারামে রোজা রাখার ব্যাপারও তারগিব দেওয়া হয়েছে, উৎসাহ দেওয়া হয়েছে। তো আমি আপনাদেরকে অনুরোধ করবো, আসুন আমরাও নিয়ত করি যে ইনশাআল্লাহুল করিম এই মুহররম মাসে আমরা বেশি থেকে বেশি পরিমাণে রোজা রাখবো ইনশাআল্লাহ। আশুরার রোজার ফজিলত রয়েছে, তো সেটাও ইনশাআল্লাহ আমরা রাখার চেষ্টা করবো। এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা
সাহাবা,
মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা
সাহাবা সাহাবা আমাদের সাহাবা, নবী চাঁদ হলেন তারকা সাহাবা।